الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا
السلام علیکم ورحمۃ اللہ
اشهد ان لا اله الا اللہ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
آج اللہ تعالیٰ کے فضل سے
اللہ تعالیٰ وشیش انوگرہ ہے ہمارا پر کوتاہ دیا جانے سلام ہمارے خود بادم آرام بہت سے اللہ تعالیٰ ایک جلسہ کے سکل ارتھ برکت منڈت کرن برکت کارن کرن جلسہ سمست برکتر ساتھ ہمارے امام کے سفید بڑا کارن ہمارے بھتر مکمنتری مانی سے جنا سی کارن ہو সেই সকল লক্ষণাবলীকে সব সময় দৃষ্টিতে রাখুন যা অর্জনের লক্ষ্যে মেসেন আসলাম জলসার শেষ সূচনা করেছেন। আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বয়াতের আসল অর্থ বুঝে ইমান এবং বিশ্বাসে উন্নতি করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা, সমস্ত জাগতিক ভালোবাসার উপর প্রাধান্য পাওয়া, আল্লাহ ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, নৈতিক প্রবণতি অগ্রগতি জ্ঞান গত এবং আধ্যাত্মিক আর তরবিয়তি বক্তৃতার শুনে জ্ঞান এবং তথ্য জ্ঞানের ক্ষেত্রে উন্নতি করা জলসার উদ্দেশ্য, পারস্পরিক প্রেম প্রীতি এবং ভালোবাসার পরিবেশ গড়ে তোলা, আর পরে সম্পর্ককে আরো দৃঢ় করা, সারা বছর বছরকালে যে সমস্ত ভাই বোনেরা আমাদের সেরে চলে গেছেন তাদের জন্য দোয়া করা, এই হলো জলসার উদ্দেশ্য। যে সমস্ত ভাই বোনেরা নিজের বয়াতের যে অঙ্গীকার সেটি রক্ষা করে তো আমাদেরকে সেরে ইহা জগৎ থেকে বিদায় নিয়েছেন। এই তিন দিনে এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে যদি আমরা দৃষ্টিতে রাখি তাহলে জলসা কল্যাণ থেকে বরকত থেকে আমরা সত্যিকার অর্থে কল্যাণান্বিত হতে পারি। একই সাথে আমি কথা বলবো যে এই সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য আপনারা এই তিন দিনে বিশেষ চেষ্টা নেন এবং দোয়া করুন, যেখানে নিজেদের জন্য আপনারা দোয়া করবেন সেখানে এই দোয়াও করুন যে আল্লাহ তাআলা জামাতের প্রতিটি সদস্য পৃথিবীর যে প্রান্তে বসবাস করুন যেন নিজ নিরাপত্তার বেষ্টনীতে রাখুন, বিশেষ করে পাকিস্তানি আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করুন। পাকিস্তানে আজকাল জামাতের জন্য অবস্থা কঠিন থেকে কঠিনতর করার চেষ্টা চলছে, বিরোধীদেরকে লাগামহীন ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পাকিস্তানি আহমদীদের দৃঢ়তা এবং অবিচলতা দান করুন, অবিচল রাখুন তাদের, তাদের ইমানকে দৃঢ় করুন, সকল অনিষ্ট থেকে তাদের রক্ষা করুন, তাদের ত্যাগ এবং কোরবানিকে গ্রহণ করে তারা তারা অলৌকিক নিদর্শন সেখানে প্রদর্শন করুন। আজকের খুতবার মূল বিষয়ের দিকে আশা করবে, জলসা চালানোর সম্পর্কে কিছু প্রশাসনিক কথাবার্তা বলতে চাই, সেদিকে আপনাদের মনের আকর্ষণ করতে চাই। জলসার ব্যবস্থাপনার জন্য ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত কাজ করে সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন বিভাগ রয়েছে, প্রত্যেক বিভাগের প্রতিটি কর্মকর্তা প্রতিটি কর্মী মেহমানদের বা অতিথিদের সেবার দায়িত্বে নিয়োজিত, জীবনের বিভিন্ন বিভাগের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি নিজেদেরকে হযরত মসীহ মওউদের মেহমানদের সেবার জন্য নিজেদের সার্ভিসেস বা খেদমত পেশ করেন, আর আল্লাহ তাআলার ফজলে তাদের অধিকাংশ আল্লাহ তাআলার খাতিরে নিঃস্বার্থভাবে সেবা করে থাকেন। তাদের ভিতর এমন লোকদের ভিতর পুরুষও রয়েছেন, মহিলারাও, যুবকও আছেন, বয়োবৃদ্ধরাও আর বাচ্চারাও রয়েছেন, আর তাদের প্রত্যেকেই আল্লাহ তাআলার অপার অনুগ্রহে নিজ দায়িত্ব পালন করছেন, নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করে চলেছেন। তাই জলসায় অংশগ্রহণকারীদের বলবো যে এই কর্মীদের সাথে পুরোপুরি সহযোগিতা করুন, ব্যবস্থাপনার সুবিধার্থে কিছু নীতি প্রণীত হয় এবং প্রণীত হয়েছে, নির্ধারিত হয়েছে নীতি, আর জলসার সর্বোত্তম ব্যবস্থাপনাকে অন্য সর্বোত্তম রূপ দেওয়ার জন্য করা হয়েছে। কোন কর্মী যদি মেহমানদের সেদিকে মনোযোগ আকর্ষণ করেন তাহলে তা মানার চেষ্টা করুন, মান্য করার চেষ্টা করুন, কোনো কথা রাগ করবেন না। কর্মীদেরকে আমি পূর্বেই বলেছি যে তারা যেন ভালো ব্যবহার করেন এবং এই দায়িত্ব পালন করেন। মানুষ দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা জলসায় অংশগ্রহণকারীদেরকে বিশেষভাবে বলব যে আপনার চতুর্পাশে সজাগ দৃষ্টি রাখুন, কি হচ্ছে কি ঘটছে, আপনার চতুর্দিকে সজাগ দৃষ্টি থাকা চাই। নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও যে কোনো দুষ্কৃতি পরায়ণ অপকর্ম করতেই পারে, কেননা আজকে সর্বত্র বিরোধীদের ষড়যন্ত্র চলছে জামাতকে ক্ষতিগ্রস্ত করার বা জামাতের ভিতর এক ধরনের ভয়ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও অন্যায়ভাবে অভিযোগ প্রবেশ করতে পারে, নিরাপত্তার ব্যবস্থাপনা সর্বত্র আছে, নিরাপত্তা কর্মীদের সাথে পুরো সহযোগিতা করুন। দশবারও যদি নিজের আপনাকে চেক করে তারা চেক করাবেন, এটি সন্দেহের কারণে নয় করার উদ্দেশ্য নয়, বরং আপনার নিরাপত্তার জন্য। এটিকে সমস্যা মনে করবেন না বা আমিত্বের অহমিকা বা এগো যেন এখানে এ বিষয়ে অনুপ্রবেশ না করে। কারোর সাথে যদি মেহমান আসে তাহলে মেহমান তখনই ভিতরে আসতে পারবে যখন প্রশাসন অনুমতি দেবে বা প্রশাসন বা ব্যবস্থাপকরা যে রীতি নির্ধারণ করেছেন তার মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিজের নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন আর জলসা থেকে যথাসম্ভব সর্বোচ্চ আপনারা লাভবান হওয়ার বা উপকৃত হওয়ার প্রতি মনোযোগ দেন। আজকের খুতবাও সেই সকল শহীদদের স্মৃতিচারণ নিয়েই হবে, স্মৃতিচারণ সম্পর্কিত হবে যারা জীবনের বাজি রেখে জীবনের নজরানা পেশ করে আমাদের জন্য নতুন পথ নতুন লক্ষ্য আমাদের জন্য নির্ধারণ করে গেছেন। আজকের খুতবা সর্বপ্রথম নাম আমার সামনে যা আছে তার লক্ষ্য হল আহমদ সোলঙ্গি সাহেব, পিতা মিসির আহমদ সোলঙ্গি। এই যে শহীদদের নামের ধারাবাহিকতা বিশেষ কোন ধারাবাহিকতা বলছি না, যে নাম যেভাবে আছে সেভাবে পড়ছি। জনাব খলিল আহমদ সোলঙ্গি শহীদ, তারা পিতা পিতামহের সম্পর্ক কাদিয়ানের সাথে, কাদিয়ানের পার্শ্ববর্তী গ্রাম খারাপ সেই গ্রামের সাথে তার সম্পর্ক, তার দাদা মাস্টার মোহাম্মদ বক্স সোলঙ্গি রাদিয়াল্লাহু আনহু হযরত মুসা মাদের সাহাবী ছিলেন তিনি। জনাব আব্দুল কাদের সাহেব সদর মল তার আত্মীয়দের অন্তর্ভুক্ত, দেশ বিভাগের পর ৪৭ এর পর তারা গুজরামালায় স্থানান্তরিত হয়ে লাহোর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পাঁচ বছর ওয়ার্দাতে চাকরির পর পিতার সাথে ব্যবসা আরম্ভ করেন। পিতার মৃত্যুর পর নিজের ব্যবসা জারি রাখেন। ১৯৯৭ লাহোর আসেন, এখানে ব্যবসা আরম্ভ করতে বছর আমেরিকাতে গার্মেন্টস আমদানি করতেন, আমেরিকা বসবাস করছেন। এরপরে পাকিস্তানেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন, নাজিম আফাল হিসেবে পাকিস্তান তিনি জামাতের কাজ করেছেন, কায়েদ জেলা আঞ্চলিক কায়েদ আহমদিয়া জেলা গুজরাওয়ালা লাহোর নাজিম সনদ তেজারত বিভাগের পরামর্শদাতা, এছাড়া লাহোর জেলার জেনারেল সেক্রেটারি কাজ করেছেন। শাহাদতের সময় তার বয়স ছিল ৫১ বছর। আল্লাহ তাআলার অনুগ্রহে মসজিদে ছিলেন, যার থেকে মসজিদে তিনি শাহাদত বরণ করেন। শহীদ এক মাস পূর্বে আমেরিকা থেকে পাকিস্তান এসেছেন ব্যবসার প্রেক্ষাপটে ব্যবসার উদ্দেশ্যে নামাজে জমা করার জন্য দারুজিকের মসজিদে আসেন। আক্রমণ সময় ওঠানে সিঁড়িতে সিঁড়ি নিচে বাকি বন্ধুদের সাথে কয়েক ঘন্টা অবস্থান করেন। হয়ত বেসমেন্টে যেতেন, কিন্তু তিনি দেখেছেন যে আহত ভাই তাকে বাঁচানোর জন্য সিঁড়ি থেকে নিচে ওঠার চেষ্টা করছিলেন, তখন এই সন্ত্রাসীর গুলি গুলি লাগে তার গায়ে, তার বুকের ডান দিকে গুলি লাগে। দীর্ঘক্ষণ আহত অবস্থায় সিঁড়ি নিচে পড়েছিলেন, কিন্তু খোদা তার শাহাদত গ্রহণ করেছেন, তার মসজিদে শাহাদতের পদমর্যাদা পেয়েছেন, শাহাদত লাভ করেছেন। তার জিদরে যখন হামলা হয়, তিনি তার ছেলে বড় ছেলে সোহেল সোলানিকে ফোন করেন, যেভাবে আক্রমণ হয়েছে দোয়া করো আল্লাহ তালা সবাইকে যেন নিরাপদ রাখেন, ঘরের লোকদেরকে দোয়া করতে বলো, অত্যন্ত অনুমোদিত প্রাণ আর্থিক কোরবানি দিয়ে অগ্রগামী ছিলেন। ছোট বয়স থেকেই ছোট কাল থেকে জামাতের বড় বড় পদে কাজ করেছেন, জামাতি খেদমতের জন্য আন্তরিকতা রাখতেন, সকল আর্থিক কোরবানির দাবিতে অংশ নিতেন, আর্থিক কোরবানিতে অগ্রগামী থাকতেন সবসময়। গোজরাওয়ালায় এক মহল্লার ভালোয়ান বলে তিনি মসজিদ নির্মাণ করিয়াছেন, রিসেপশনের জন্য অভ্যর্থনা কক্ষের জন্য খরচ দিয়েছেন, খরচ বহন করেছেন, পরিচয় মানুষ ছিলেন, বাচ্চাদের শিক্ষার প্রতি গভীর মনোযোগী ছিলেন। সব কাজ আরম্ভ করার পূর্বে খলিফায় ওয়াক্তের কাছ থেকে অনুমতি এবং দিক নির্দেশনা নিতেন, খেলাফতের আনুগত্য ছিল তার অনন্য, আখরাবদের প্রতি পরম অনুগত ছিলেন। তার ব্যবসা ছিল পাকিস্তানে, কোন কারণে পরিস্থিতির কারণে ব্যবসায়িক অবস্থা এবং অন্য কারণে তাকে আমি বলে যে আমেরিকা চলে যান। লাহোর থেকে তখনই তাৎক্ষণিক ভাবে কাজ গড়িয়ে আমেরিকা চলে যান তিনি। অনেক আহমদি বেকার আহমদের চাকরির ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন, পারিবারিক জীবন দার্সি বলেন, আমাদের পারিবারিক দাম্পত্য জীবন ছিল অনুসরণীয় এবং অনুকরণীয়, আদর্শ পিতা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, দরজায় কেউ আসে কখনো খালি হাতে কাউকে ফেরত পাঠাননি। মানুষ তার কাছে তাদের বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধানের জন্য আসতো, তিনি উত্তম পরামর্শ দিতেন, এই কারণে কেন্দ্রীয় বোর্ডের মেম্বার ছিলেন, বড় হাসি খুশি থাকতেন। যত কঠিন কাজে তারা ব্যস্ত করা হতো সানন্দে নিতেন এবং বলতেন হয়ে যাবে, তারা তাকে দক্ষতা দিয়েছিলেন, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতেন, অন্যদের কাজে লাগানোর রীতি দক্ষতাও তার ছিল, অত্যন্ত কোমল স্বভাবের ছিলেন, নরম হাস্যের কথা বলতেন, অন্যত চরিত্রের অধিকারী ছিলেন। যে দায়িত্ব তার উপর ন্যস্ত সাথে সেই দায়িত্বই পালন করতেন, কখনো সেক্রেটারি ওয়াক্তে যদি বলতেন যে চাঁদা ওঠাবো চলুন আমার সাথে, যদি এটি তার কাজ নয় বেরিয়ে যেতেন চাঁদা সংগ্রহের জন্য। যখন তারি করেন তাৎক্ষণিক ভাবে ট্যাক্স করে ওয়াদা করেন এবং তাৎক্ষণিক ভাবে আদায় করেন। চৌধুরী মনোয়ার শেখ সেক্রেটারি আমা বলেন, ইতালিয়ানের জলসা চালানোর সময় ট্রান্সপোর্ট বিভাগের দায়িত্বে থাকতেন, অত্যন্ত দক্ষতার সাথে বাস কার এবং অন্যান্য যানবাহনের দায়িত্ব খুব দায়িত্ব জ্ঞানের সাথে পার করতেন, সারাদিন কাজ করেও মুখে হাসি লেগে থাকত। আমেরিকা স্থানান্তরিত হওয়া সত্ত্বেও 2009 সালে জলসা হয়েছে, সেই জলসায় পাকিস্তান আসেন, খুব দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবো এবং কাদিয়ান যাতায়াতকারীদের সাহায্য করেছেন। আমার সাথে তার সম্পর্ক বড় পুরনো, কোদামুল আহমদের যুগ থেকেই কেন্দ্রের সাথে 100% সহযোগিতা করতেন এবং আনুগত্যের প্রকাশটা ছিলেন, যখনই দেখা হতো পরিস্থিতি যেমনই হোক না কেন তার নিজের কাজের প্রতি ভ্রক্ষেপ না করে এসে উপস্থিত হতেন। সাধারণত ব্যবসায়ীরা ব্যবসা ছাড়ে না নিজেদের, এখনো যখন লাহোর গিয়েছেন আমার সাথে দেখা করে গেছেন, যদিও পরিস্থিতির কারণে তাকে বলেছিলাম সাবধান থাকুন, যাই হোক খোদা শাহাদত নির্ধারণ করে রেখেছিলেন, তিনি শাহাদত ধারণ করেছেন,
তার এই চিন্তা দুশ্চিন্তা ছিল যে পুরনো মজুর জামাতের যে পুরনো কর্মী মোসিম আসলামের মোসিম আসলামকে যারা প্রথম ফিরে এনেছে তাদের সন্তান সন্ততিরা অনেকেই খেদমত করছে না, তাদের গভীর ব্যথা ছিল। আমার আমাকে বড় বেদনার সাথে কথা বলেন, আমাকে অনেক কথা আমার জিজ্ঞেস করার কথা আমাকে বলেন এবং সঠিক এবং সুন্দর মতামত ব্যক্ত করেছেন। তার মতামত সঠিক হতো এবং বড় উন্নত মানের মতামত তিনি ব্যক্ত করতেন। সাহেবের পরিবারের কোন কোন সদস্য দুর্বলতা দেখিয়েছে, কিন্তু তিনি তখন তার বয়স কম ছিল, তিনি তার পরিবারকে সেই অবস্থায় পরিত্যাগ করে জামাতের আমির চৌধুরী আব্দুর রহমান সাহেবের ঘরে চলে যান, যেখানে পুরো জামাত আশ্রয় নিয়েছিল। সেখানে তিনি ডিউটি দেন চৌধুরী সাহেবের পর তার এই কোরবানি এবং ত্যাগের বড় প্রভাব ছিল। আর্থিক কোরবানির সুযোগ পেয়েছেন সাহেব। অনেক সাহেব লেখেন যে আল্লাহ তালার পথে খোলা মনে তিনি কোরবানি করেন। একবার একটি প্লট পাচ্ছিলেন যা পাওয়া যায়নি, এর মূল্য ছিল 50 লক্ষ টাকা। তিনি বলেন আমি একাই এটা খাবো, যাই সেই প্লট কিনতে পারেনি। কিন্তু আর কি বড় ঘর 44 লাখ টাকা ক্রয় করা হয়, যা যে টাকা তিনি নিজেই দেন এবং জামাতের গেস্ট হাউস হিসেবে অতিথিশালা হিসেবে তা ব্যবহার হচ্ছে, মেহমানখানা হিসেবে ব্যবহার হচ্ছে। কেননা মসজিদের জন্য পূর্বে অনেক টাকা দিয়েছেন, কিন্তু কখনো বলেননি যে কিছুদিন পূর্বে টাকা দিয়েছে তাই এখন দেওয়া সম্ভব নয়, কথা তিনি বলেননি। খেলাফতে জবলির সময় লাহোরের পক্ষ থেকে কাদিয়ানে যে মেহমান খানা নির্মিত হয়েছে সেই নির্মাণ কাজের জন্য 10 লক্ষ রুপিয়া দিয়েছেন। খোদ্াবাদে যে খোদাবান আহমদিয়ার মেহমান খানা রয়েছে তার মেরামতের জন্য অনেক বড় অঙ্ক দিয়েছেন। আর্থিক কোরবানির ক্ষেত্রে তিনি অগ্রগামী ছিলেন, সময়ের কোরবানির ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। আনুগত্য সহযোগিতা আমাদের কর্মীদের তিনি অনেক শ্রদ্ধা করতেন, পয়সার কোন অহংকার ছিল না। পয়সা বাড়ার যতটা বেড়েছে তার অহংকার ততই সাথে সাথে বেড়ে চলেছে। যদিও সেই জানান জেনারেল চৌধুরী নাসরুল্লাহ খান সাহেব, চাচাতো ভাই বাইতুল্লাহর মডেল টাউনে তিনি শাহাদত বরণ করেন। জামাতি কাজের অনেক সুযোগ হয়েছে। চারজন খলিফার সাথে আহমদীয়তের মুসলমানদের চার খলিফার সাথে তার কথা সুযোগ করেছেন। তার পিতা চৌধুরী আসাদুল্লাহ খান সাহেব লাহোর জেলার সাবেক আমির ছিলেন। তার প্রাথমিক শিক্ষা কাদিয়ানেই হয়েছে, তিনি ম্যাট্রিক এবং ডিগ্রি করেছেন লাহোরে। লন্ডনের কলেজ থেকে বারেক ল করেছেন। কিছুদিন লন্ডনে তিনি প্র্যাকটিস করার পর পিতার অসুস্থতার কারণে খলিফাত মসজিদ সালেস রহমাহুল্লাহর নির্দেশে লাহোর ফিরে আসেন। এরপর হুজুর রহমাহুল্লাহর নির্দেশ মোতাবেক ইসলামাবাদে বসতি স্থাপন করেন। 1984 সনে তিনি অবসর গ্রহণ করেন। এরপর জাগতিক কোন কাজ কর্ম করেননি, বরং জামাতি কাজই করেছেন। বিভিন্ন জামাতি পদে সেবা করার মধ্যে সৌভাগ্য হয়েছে। সাবেক আমির ইসলামাবাদ ছিলেন, জেলার লাহোরের নায়েব আমির ছিলেন, তাজাবরের মেম্বার ছিলেন, শিক্ষা কমিটির সদস্য হিসেবে কাজ দায়িত্ব পালন করেছেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 83 বছর। আল্লাহ ফজলে করে ওসিয়ত করেছেন দারুলার জিতর শাহাদাত বরং করেন। জমা দেন প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে গিয়ে বলেন যে অনেক দুর্বল লাগছে, নাস্তা করেন। ছেলেকে বলেন যে 12টার সময় আমি চলে যাবো। ছেলে বলেন যে তাড়াতাড়ি গিয়ে কি করবেন? তিনি বলেন যে আমার মন চায় না যে মানুষের উপর দিয়ে লাভ দিয়ে সামনের সারিতে বলবো। ছেলে এবং পৌত্র সাথে ছেলে বলেন আমার ছেলেকে আপনার সাথে বসেন। সবসময় সাথে বসাতেন, তারা পিতা বললেন বললেনের সাথে বসে তার সাথে বললেন যে না ডিউটি আছে তাই আমি আপনার পদটা নিতে পারবো না, কিন্তু রাজা বলেন যে না আমি নেবো না, কিন্তু তার ছেলে তার পৌত্রকে অন্য কারোর কাছে রাখেন, আল্লাহ তালা পৌত্র এবং পৌত্র উভয়কে নিরাপদ রাখেন। শহীদ দারুজিকের মসজিদের মেইন হলে মেহরাবের প্রথম সারিতেই চেয়ারে উপবিষ্ট ছিলেন, তার ডান দিক থেকে ভয়াবহ গুলি আরম্ভ হয়, তার থেকে বুলেট ঢুকে যায়। আমি সহ যেটা বলেন যদি সব মেরিজন তিনি উত্তরে বলেন আমি তো শাহাদতের দোয়া করেছি, আমি সাহেব এবং তাদের উভয়ের দেহ এক জায়গাতেই পড়েছিল শাহাদতের পর। মৌল বসিরুদ্দিন সাহেব সবকে দেখেছেন যে আকাশ থেকে শুভ সাদা রঙের অনেক বড় গাড়ি এসেছে, তা থেকে আওয়াজ বেরোচ্ছে যে আমি আপনাকে নিতে এসেছি, তা থেকে আজ গাড়ি থেকে আওয়াজ শোনা গেছে যে আমি আপনাকে নিতে এসেছি। রাতের বেলা এসার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, তাতে একটায় উঠে গিয়ে নামাজে তাহাজুদ এবং দোয়ায় রত থাকতেন তিনি, সবাইকে দোয়ার জন্য বলতেন, তার জীবনের শুভ পরিসমাপ্তির জন্য দোয়ার অনুরোধ করতেন। খেলাফতের প্রতি পরম ভালোবাসা ছিল, জামাতের যারা খেদমত করতো তাদের প্রশংসা দৃষ্টিতে দেখতেন, ঈর্ষা দৃষ্টিতে দেখতেন কত প্রিয় জামাত, যে মানুষ নিজের ব্যক্তিগত কাজ শেষ করে জামাতের কাজে কাজ আরম্ভ করে করে এসে মানুষের ভিতর যখন বসতেন তখনই তবলিগ আরম্ভ করতেন, মজলিস শেষ হলে বলতেন যে কেউ যদি কারোর প্রতি আমার কথা কষ্ট পায় তাহলে ক্ষমা করবেন। একশত ইয়েতিমদের জন্য যে খরচের বিধান আছে জামাতে, একজন ইয়েতিমের খরচ সবসময় বহন করতেন, ব্যবহার থেকে কর্মী আসে সে সপ্তম ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছিল এবং জিএসসিকে বলেন যে এর পড়ালেখার খরচ বহন করতে হবে, অন্য বাচ্চাদের জন্য যা খরচ হয় একজন খরচ দিতে হবে। তার ছেলে এবং অন্য কেউ আমাকে লিখেছে আর কি কথা যে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় বাল্যকাল থেকে একটি কথা বলতেন, যখন থেকে বলতেন যখন থেকে অসিয়ত করেছেন সবসময় দোয়া করেন আল্লাহ যেন আমার বিপদশায় আমাকে অসিয়ত দেওয়ার তহফিক দান করেন। সাড়ে তিন বছর পূর্বে সম্পত্তির জায়গাদের অসিয়ত আদায় করেন এবং সব জায়গা থেকে পরিশোধ করেন। ইসলামাবাদে তিনি চাকরি কালে মনোপলি কন্ট্রোল অথরিটিতে রেজিস্টার হিসেবে কাজ করতেন, তখনকার প্রধানমন্ত্রী ভুট্টো সাহেবের পরামর্শ সাপেক্ষ ফাইল আসে, সেই ফাইল যখন আসে চৌধুরী সাহেব তাতে কোন ত্রুটি দেখেন, তিনি সেই ফাইলকে ফেরত পাঠান। পাকিস্তান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফাইল আসে, তিনি বলেন এতে আইনগত কোন ত্রুটি আছে তাই আমি এর মঞ্জুরি দিতে পারি না, এটি অন্যায় হবে। প্রধানমন্ত্রী যখন সকল ক্ষমতার অধিকারী ছিলেন তিনি খেপে যান এবং হুমকি দেন এবং নোট লেখেন যে হয়তো কাজ করো না হয় তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন চৌধুরী সাহেব আহমদি যে ছেলেটি কখনো গোপন করতেন না, তিনি স্থান আর সুযোগ তবলিগু করতেন, প্রধানমন্ত্রী জানতেন ভুট্টো সাহেব যে ইনি আহমদি, কেননা সে প্রধানমন্ত্রী চৌধুরী আবদুল্লাহ খান সাহেব সম্পর্কে অনেক বাজে কথা বলে। তাতে যাই হোক বিষয়টি খলিফা সালেহ সামনে যখন উপস্থাপন করা হুজুর দোয়ার সাথে বলেন যে সৎসাহস দেখান, যদি ভেরু হন তাহলে পদত্যাগ করুন। খলিফা সালেহের পেগাম যখন চৌধুরী সাহেব পান তিনি বলেন যাই হোক তিনি লিখে দিয়ে দেন আমি ইস্তফা দেবো না, দীর্ঘ চিঠি লেখেন প্রধানমন্ত্রী সাহেবকে যে যদি আমি ইস্তফা দিই তাহলে হয়তো মানুষ মনে করবে যে আমি কিছু গোপন রাখতে চাই, আমি কোনো কিছু গোপন করবো না তাই ইস্তফাও দেবো না। তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তিনি একটা নোট পান যে তোমাকে দায়িত্ব থেকে চাকরি থেকে তোমাকে অবসর দেওয়া হচ্ছে, আর কোনো কারণ উল্লেখ করা হয়নি। অনুরোধ করেন খলিফা সালেহ দোয়া করেন, পরের দিন সকালে তিনি বলেন যে ফজর নামাজের পর যখন বাইরে বের হয় তাদের মনের জন্য তখন সকালকার আমল চলতে আব্দুল আকবর তার সাথে সাক্ষাৎ হয়। তিনি বলেন যে আমি আপনার জন্য দোয়া করছিলাম, তখন আওয়াজ আসে যে ছুটি নাও আর আনন্দ উল্লাস করো। ভুট্টো সাহেবের সরকারের যখন সমাপ্তি পরিপতন ঘটে আর সামরিক কর্মকর্তা যখন সরকারি দপ্তরের খবরাখবর নিয়ে আরম্ভ করে তার পায়ের সামনে আসে, তার কাগজপত্র সামনে আসে এবং ইনকোয়ারি না করে যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এরপর তাৎক্ষণিক ভাবে সামরিক সরকার হস্তক্ষেপ করে তাকে তার পদে বহাল করা হয়। আর একটির সাথে এই নোটও আসে যে দু বছর আপনাকে যে চাকরি থেকে তাকে বাইরে রাখা হয়েছে যে ছুটির যোগ গণ্য হবে। এইভাবে আল্লাহ তালা চৌধুরী বীর সাহেব তিনি স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন ছুটির স্বপ্ন পড়া হয়েছে যে আল্লাহ তালার অদ্ভুত নিয়ম যে আহমদিয়াদের কোন বিরোধী তাকে বরখাস্ত করেছে, তাকে বহালও করেছে, আহমদিয়াদের বিরোধী শত্রু জিয়াউল হক তাকে আবার বহাল করে। তার ছেলে বলেন যে লাহোরের প্রশাসন আমাদেরকে বলে যে লাহোরের জামাত আমাদেরকে বলে যে তার চেঞ্জ করো, আমার প্লেট পরিবর্তন করো নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, আর দারুজিতের আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করো, রাস্তা বদলে নাও। আমার পিতাকে যখন বললাম যে আমার পিতা বললো ঠিক আছে করো, একই সাথে এটিও ছিল যে কোনো কোনো দিন জুমা ছেড়ে দাও। আমার আব্বার সাথে যখন এই কথা বললাম তখন আমার আব্বা বললেন জুমা তো আমি কখনো পরিত্যাগ করবো না, ছাড়বো না, যাই হোক শত্রু রসি কি করবে, আমাদেরকে শহীদই করবে আর কি চাই। আমাদের পরবর্তী শহীদ জনাব চৌধুরী হাফিজ আহমদ কাহালু সাহেব, তিনি উকিল, পিতা সালাম চৌধুরী নজির আহমদ সাহেব শিয়ালকোটি, তার সম্পর্ক শিয়ালকোটের সাথে এলএলবি পাশ করেছেন, উকিল ছিলেন, রীতিমতো প্রথমে শিয়ালকোটে ওকালতি করেন, তারপর লাহোরে স্থানান্তরিত সুপ্রিম কোর্টের উকিল হিসেবে কাজ করতেন। শাহাদাতের সময় বয়স ছিল 83 বছর, মডেল টাউনের মসজিদে তিনি শাহাদাত বরণ করেন। জুমা পড়ার জন্য বাইতুল নূর মসজিদের মেইন হলেই অবস্থান করতেন, আক্রমণকালে বুকে বুলেট লাগে এবং আহত হন, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বহালের চেষ্টা হয় কিন্তু সেখানেই শাহাদাত বরণ করেন। জেনারেল রিটায়ার নাসের শহীদ জনাব মোহাম্মদ মালেক শাহ শহীদ চৌধুরী এজাজ শহীদ সকলেই আত্মীয় ছিলেন। শহীদ অত্যন্ত নম্র স্বভাবের, কখনো কাউকে বকা দেননি, বোকা ধোয়া করতেন, ঘরের চাকর চাকরদের সাথে সদ্ব্যবহার করতেন, নামাজ রীতিমতো পড়তেন, পায়ে হেঁটে বসলেন। তার ছেলে নাসের আহমদ কালু সাহেব অস্ট্রেলিয়ায় আমাদের নায়েব আমির, বড় ভালো ফেতরতের মালিক, ভালো প্রকৃতি স্বভাবের মানুষ ছিলেন, আল্লাহ তার পদমূল্যে উন্নীত করুন। তার সম্পর্কে কেউ আমাকে লিখেছে গরিবদের কেস বিনা পয়সায় করতেন এবং আর্থিক সাহায্য করতেন, সামরিক শাসনকালে লাশনার পরীক্ষার পথে 5 টন পাক লেখার কারণে কেস হয়, চৌধুরী সাহেব এই কেস লড়েন এবং কেস শেষ হয়। তাকে দেখার জন্য মৃত্যুপর অনেক আহমদেরাও আসে, অনেক বিদেশিরাও আফসোস করতে এসেছে, সহমত জানাতে এসেছে। তারেক মুন্সি বলেন যে একজন সাবেক জাজের মুন্সি সেই বিচারক জাজকে বলেন, বিচারককে বলে আপনি তার জন্য দোয়া করুন, তার মাত্রাটা যদি দোয়া করুন। বিচারক সাহেবের উত্তর ছিল, জাজের উত্তর ছিল চরম বিদ্বেষ, দেখুন আমি সহানুভূতি জানাতে পারি কিন্তু মাত্রাটা দোয়া করতে পারবো না। রীতিমতো বাইতুল্লাহর মসজিদে জুমা নামাজ পড়তেন, দৃষ্টিহীন বা দুর্বল হওয়া সত্ত্বেও মাগরিবের নামাজে পায়ে হেঁটে হেঁটে আসতেন, আর নিজের মহল্লার মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়তেন। ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াতে অভ্যাস ছিল। তার পৌতি পৌত্র পুত্রকে বলা হয় আমার দাদা মৃত্যুর পর আকাশে চলে গেছেন, তার কোরআন তেলাওয়াতের পৌত্রের উপর এত প্রভাব ছিল যে তার পৌত্র বলে যে সেখানেও তিনি হয়তো কোরআন পড়ছেন। তো বাচ্চাদের উপর এভাবে ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে বাচ্চাদেরকে এভাবে প্রভাবিত করতে হবে। মেয়েকে বলবো ওদের মাধ্যমে পরবর্তী শহীদ যার কথা বলছি চৌধুরী ইমতিয়াজ শহীদ, চৌধুরী নিসার আহমদ শহীদ সাহেবের পুত্র, শহীদ মরুমের দাদা জনাব চৌধুরী মোহাম্মদ বোটা সাহেব, ভেঙ্গি মেহলোয়ার অধিবাসী গুরুদাসপুর জায়গায় এটি 1935 সালে তিনি বয়াত করেন, তার দ্বারা একা আহমদে গ্রহণ করেছিলেন। পুরো গ্রাম ছিল বিরোধী, তার মৃত্যুর সময় মলবেরা হয়েছে করে তার কবর বিষয় সমস্যা ছিল, বলদের পক্ষে তাই নিজের জমিতে তাকে কবর দেওয়া হয়। 47 পর সাহিওয়ালে স্থানান্তরিত হয় পরিবার। 1969 তার পিতা লাহোর আসেন। শাহাদতের সময় শহীদ ইমতিয়াজ সাহেবের বয়স ছিল 34 বছর। আল্লাহর ফজলে ওসিয়ত করেছিলেন জেলা কলেজের অ্যাসিস্ট্যান্ট মাদাম তরবিয়ত এবং সাবেক মাদফার ডিফেন্সের সেক্রেটারি ইরশাদ হিসেবে কাজ করছিলেন। দারুল জিকের মসজিদে তার শাহাদত ঘটনা ঘটে। দারুল জিকের মসজিদের মেইন গেটের ডান পাশে তার ডিউটি ছিল। সন্ত্রাসীরা যখন আক্রমণ করে তখন তিনি ছুটে যান তাদেরকে ধরার জন্য, তখন গুলি লেগে যায় মাথা এবং বুকে বুলেট লাগে, যে কারণে ঘটনায় প্রথম যারা শহীদ হয়েছেন তাদের একজন। শহীদের স্ত্রী বলেন যে তার ব্যক্তিগত ব্যবসা ছিল কিন্তু নিরাপত্তার দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেন। তার সঙ্গে গেটের বাইরে দায়িত্বরত থাকতেন, রীতিমতো নামাজ পড়তেন, নিজের উভয় সন্তানকে ওয়াক্ফে নেওয়ার স্কিমের জন্য পেশ করেছেন। জামাতি কর্মচারীদের কর্মীদের প্রবলভাবে শ্রদ্ধা করতেন। নেতৃত্বের দক্ষতা ছিল, ওয়াক করার প্রবল বাসনা ছিল, আর ডিউটি সময় মনে করতেন আমি ওয়াক। তার ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, পরে দেখা গেছে যে হিরো বারবার মরে আর আগের ব্যক্তি শুধু একবারই মরে। তার এক বোন আমেরিকায় বসবাস করেন, তিনি পাকিস্তান এসেছিলেন কিছুদিন পূর্বে। তিনি বোন বলেন যে আমার ডায়েরিতে কিছু লিখুন। বোনের ডায়েরিতে তিনি লেখেন যে এই পঙ্ক্তি লেখেন যে বিশ্বস্ততা আমাদের ভিতর, এই যে বিশ্বস্ততার এই যে আচরণ এক মসজিদ গোয়াতে সৃষ্টি হয়েছে, বিশ্বস্ততার যে বৈশিষ্ট্য মসজিদ গোয়াতে সৃষ্টি হয়েছে। তার স্ত্রী বলেন শাহাদতের পূর্বে স্বপ্ন দেখেছেন যে আমার সময় অতি অল্প, আর আমাকে নিজের বলতেন সবসময় নিজের পায়ে সাবধানে স্বাবলম্বী হোক আর নিজের পায়ে দাঁড়াও, আর সেই জন্য ব্যবসা এস্টাবলিশ করেন, রীতিমতো তাহাজ্জুদ করতেন আর সেন্টারে গিয়ে নামাজ করতেন। একদিন আমি বললাম যে একদিন রাতে 12:30 সময় দাঁড়িয়ে যেতে থেকে আসেন, সে সাড়ে 3টায় আবার উঠে যান। বললাম যে একটু আরাম করা উচিত আপনার। তিনি বললেন যে পৃথিবীর আরামের কোনো পরোয়া নেই, আমি পরকালে আরামের ব্যাপারে চিন্তিত, পরকালের বিশ্রাম ব্যাপারে আমি চিন্তিত। মকরম এজাজুল হক শহীদ পরবর্তী শহীদ, এই শহীদের সম্পর্ক আজাদ এলাহি বক্সাহে রাজিউল্লাহ মসিমদের সাহাবীর পরিবারের সাথে, পৈতৃক এলাকা অমৃতসরের পটিয়ালা। তার পিতা রেলওয়েতে চাকুরি ছিলেন, লাহোরে অবস্থান করতেন, খবরে ইলেকট্রনিক্স এর মেরামতের কাজ করতেন, লাহোরে প্রাইভেট চ্যানেলে টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন। শাহাদতের সময় বয়স ছিল 43 বছর। দারুল জিকের মসজিদে শাহাদত বরণ করেন। ঘটনার দিন এমটিএ তে খেলাফতের যে অঙ্গীকার আহাদ প্রচারিত ছিল, মাথায় তলিয়া রেখে দাঁড়িয়ে আহাদ পড়েন, আর স্ত্রীও এটি রেখে আহাদ নামা পড়েন। মসজিদ দারুল জিকের এই জুমার নামাজ পড়তেন। আর ঘটনার দিন কাজ নিজের কর্মস্থল থেকে সোজা দারুল জিকের আসেন, গাড়ির সিঁড়ির নিচে বসেছিলেন। সন্ত্রাসী যখন আসে ঘরে ফোন করেন, পরাভয়কে বলেন অস্ত্র ঘটনার দিকে আসেন, একই সাথে টেলিভিশন ফোন করে রিপোর্ট করছিলেন, তখন গুলি বর্ষিত হয়, ঘটনাস্থলে এসে আঘাত বরণ করেন। তার পরিবারের সদস্যরা বলেন বড় সহমর্মী এবং সবার সাথে সুন্দর ব্যবহার করতেন, রীতিমত চালা দিতেন, আর প্রত্যেক আর্থিক কোরবানিতে অংশ নিতেন। মাঝে মাঠ পাচ্ছেন হালকার কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আপনি আমাদের শুনে ঠিক মতো সুযোগ দিয়েছেন। পরবর্তী শহীদ শহীদের পিতা পিতামহ চিনিউডের অধিবাসী ছিলেন। সম্পর্ক কলকাতার সাথে দাদা শেখ ইউসুফ বাণী, যিনি জনাব সিদ্দিক বাণী কলকাতার সিদ্দিক বাণীর ছোট ভাই ছিলেন। শহীদ মরহুম আই কম পাস করার পর স্পেয়ার পার্টস এর কাজ আরম্ভ করেন। শাহাদতের সময় বয়স ছিল 40 বছর। আল্লাহ তালার ফজলে মসজিদ ছিলেন, দারুল জিকিরে শাহাদত বরণ করেন, সবসময় দারুল জিকিরে এই জুমা পড়তেন, খুতবা জুমা পর্যন্ত সেখানে থাকতেন। আর আমার এই জুমা এখান থেকে লাইভ সম্প্রচারিত কাছে আসতেন। ঘটনার সময় আমির সাহেবের সাথেই বসেছিলেন, তার ডান বাহু বড় খোলা ছিল, বাকি সব কোন ক্ষত ছিল না মনে হয়, বুলেট লেগেছে বাহুতে, রক্ত ধরার কারণে সাদা বর্তমান অতটা শান্তি প্রিয় এবং কোমল ভাষী মানুষ ছিলেন। কাজের সময় বাচ্চাদের ফোন করে নামাজ পড়াতে জিজ্ঞেস করতেন, কাজে বসে আছেন, ঘরে বাচ্চাদের ফোন করতেন নামাজ পড়ো, এই হলো দায়িত্ব যা প্রতিটি আমলকে পালন করতে হবে। আর এভাবে দোয়া এবং আল্লাহর সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত প্রায় 4 কিলোমিটার ধরে গিয়ে মাঝে মাঝে নামাজ পড়তেন। মহাদা তাহাজ্জুদের ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন। এখানে এই 4 কিলোমিটার খুব একটা দূরত্ব না, রাস্তাঘাট পাকা, সেখানে গিয়ে তার কাছে গাড়ি ছিল কিন্তু অবস্থা এবং যাতায়াতের এত 4 কিলোমিটার আসা যাওয়া করা কঠিন বিষয় ছিল। আর্থিক তারিখ হালকা প্রয়োজন মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। জামাতি প্রয়োজনে কোন সময় যদি মোটরসাইকেল চাওয়া হতো তার কাছে দিয়ে দিতেন এবং নিজের রিক্সায় চলে যেতেন। মানুষ সেবা করতেন রীতিমতো এই পরিবার এবং পরিবারের অন্য সকল সদস্য সাধ্য অনুসারে সাধ্য মোতাবেক আর্থিক কোরবানিতে অগ্রগামী ছিলেন। আমির লতিফ করাচা পিতা আব্দুল লতিফ করাচা সাহেব পরবর্তী শহীদ। শহীদের পিতা সর্বদা জেলার অধিবাসী ছিলেন। পিতা সর্বদার আমলার একজন সক্রিয় সদস্য, খলিফা সালেস রহমুল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল। হুজুর রহমুল্লাহ যখন সর্বদা যেতেন রাস্তায় তার পিতার ঘরে হুজুর অবস্থান করতেন। হুজুর বলছেন না ভুল হয়েছে, আব্দুল লতিফ সাহেবের ঘরে অবস্থা করে শহীদ আলীর পিতা নানা জনাব বাবু মোহাম্মদ আমির সাহেব বুজুর্গদের সেবা করতেন। সর্বদার মির্জা আব্দুল হক সাহেবের সাথে কাজ করেছেন। ঘটনার দিন ভাইকে ফোন করেন যে আমার চতুর্পাশে শহীদদের লাশ পড়েছে তাদের চেহারায়। যখন দেখা গেছে তখন তার চেহারায় বোঝার জন্য গানের বাটি তার মুখে আঘাত করা হয়েছে। বাইরে সিঁড়ির নিচে বসেছিলেন, তার সেখানে শাহাদত বরণ করেন। আর স্ত্রী বলেন যে অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন, আর বিশ্বস্ততা সত্যার কারণে জুয়েলাররা কোটি রুপির জুয়েলারি তার কাছে রাখতেন। তার পিতা অসুস্থ ছিলেন, যতদিন অসুস্থ ছিলেন খুব খেদমত করেছেন, মা অসুস্থ ছিলেন, তার মায়ের অনেক সেবা করতেন, বিভিন্ন চাঁদা এবং আর্থিক কোরবানিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতেন, সত্তা খায়রাত সাধারণ গোপনে করতেন, নিজের পৈতৃক এলাকা সর্বদার বিভিন্ন রোগীদের লাহোরে এনে চিকিৎসা করাতেন বিনা পয়সায়। কোরবানির চেতন হিসেবে নামাজ রীতিমতো পড়তেন, কোরআন পড়তেন রাতের আড়াইটা বা তিনটার সময়ও ঘরের সদস্যরা বলেন তাকে কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে। শহীদ মরহুমের মাতা বলেন যে শহীদ মরহুমের পিতা মরহুম কিছুদিন পূর্ব থেকেই অনবরত শহীদ মরহুমের পিতাকে আমি দেখছি। শহীদের খাদিমা বলেন তার মায়ের জন্য একবার কাপড় এসে মা বলেন আমার কাছে তো সুর কাপড় আছে, মাকে বলেন যে মা আমি জানি না কতদিন আমি জীবিত থাকবো, আমার আনার সুর কাপড় করুন। পরবর্তী সময় কাপড় আমার পিতা সাফদার জান ঘুমাইও শহীদ মরহুম অক্টোবর 1954 সালে বাহাউদ্দিন মন্ডিবাজারে জন্মগ্রহণ করেন। তার পরিবার আহমেদের সূচনা হয় মুসলিম মদের খেলাফত কালে। তার দাদা জনাব মির্জা নজির আহমদ সাহেব আহমেদের গ্রহণ করেন মুসলিমদের খেলাফত কালে। মির্জা নজির সাহেব খলিফা সানের সময় বয়াত করেন। লাহোর থেকে মুক্তি পাশ করেন, এরপর লালপুর ইউনিভার্সিটিতে 2 বছর পড়ালেখা করেন। হোস্টেলে কিছু সমস্যার কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন, করাচি চলে যান। সেখান থেকে মেকানিক্স তিন ডিপ্লোমা করার পর আরো 1 বছর পোস্ট করেন। এই বিভাগ সম্পর্কে বিভাগ সম্পর্কিত চাকরি করেন। করাচি থেকে জাপান চলে যান 1981 থেকে সৌরশক্তি বা সোলার এনার্জি ইঞ্জিনিয়ার হিসাবে 21 বছর জাপান কাজ করেছেন। সেখানে জামাতের ধর্মতার সুযোগ হয়েছে। জাপানের টোকিও মিশন যখন বন্ধ হয় তার ঘর জামাতের মিশন হিসেবে ব্যবহার। 1983 সনে কোরিয়াতে ওয়াক্ত আর্জিত হওয়ার সুযোগ পেয়েছেন। 1985 সনে ইউরোপের জংসা সেনা জাপানের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। 1993 সনে সাধারণ প্রধান রামদিয়া পাকিস্তান হিসেবে এক পাহাড় চূড়া অতিক্রম এবং সেখানে আগাম দেওয়া সৌভাগ্য অংশ নেয়। 1994 সনে আব্দুল ফতুর ভিত্তি প্রস্তর রাখা সংস্থার স্ত্রী এবং তিনি জাপানে প্রতিনিধিত্ব সুযোগ পেয়েছেন। জাপানের প্রেসিডেন্ট টোকিওর প্রেসিডেন্ট ছাড়াও 2001 এবং 2003 পর্যন্ত নায়েব আমির হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। একবার হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাতুল্লাহ শহীদ মরহুমের আনুগত্য এবং তাকওয়ার সম্পর্কে বলেন যে আল্লাহ করুন জামাতের জাপানের পুরো জামাত যেন তাকে অনুসরণ সৌভাগ্য লাভ করে। জাপানে 1 বছর কালে চাকরি ছাড়াও আরো পড়াশোনা করার চেষ্টা করেন। 2003 পাকিস্তান স্থানান্তরিত হন। সে তার ঘর নামাজের সেন্টার ছিল, সেখানে শাহাদাতের সর্বশেষ 56 মসজিদ ছিলেন। আল্লাহ ঘরে দ্বারা জিকিরে শাহাদাত বরণ করেন। সবসময় প্রথম সারিতে বসতেন, আর প্রথম সারিতে মাত্র তিনি বসেছিলেন সেদিন ইমাম সাহেবের কাছেই বসেছিলেন। তার মাথা পেছন দিকে বড় লাগে এবং ডান হাত ব্রেনে ক্ষতবিক্ষত হয় এবং সেখানে শাহাদাত বরণ শহীদ স্ত্রী বলেন যে খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। যখনই লন্ডন যেতেন তার নামাজ পিছনে পড়ার চেষ্টা করতেন, খোদবা বড় মনোযোগ সহকারে শুনতেন। লন্ডন থেকে লাইভ খোদবা সম্প্রচার হতো, কোনো কারণে শুনতে না পারলে যতক্ষণ খোদবা সেদিন শোনা শেষ না করতেন তিনি স্বস্তির নিঃশ্বাস নিতেন না। তিনি বলেন যে সত্যিকার অর্থে ভালোবাসা সবার ঘৃণা কারা নয়, তিনি পরিপূরণ স্থল ছিলেন। ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার, সবার সাথে বন্ধুভাবাপন্ন ছিলেন, সবার প্রতি বন্ধুভাবাপন্ন আচরণ করতেন। আমানতদার প্রতিশ্রুতি গ্রহণের রক্ষা উন্নত মানের কোরবানি করতেন এবং সাদা মাটা জীবনযাপন করতেন। খেদমত গুজার স্বামী ছিলেন, ছোট ছোট বিষয়ে ধন্যবাদ ছিলেন। কখনো আমি লাগতো ডাকা খাবারও পাকাতেন, কোনো অভিযোগ করতেন না। মালিক মনির সাহেব জাপানে লিখেছিলেন, জাফর সাহেব যখন জাপান এসেছেন তখন তিনি বিয়ে করেননি, বড় সিম্পল মানুষ ছিলেন, স্বল্পভাষী মানুষ ছিলেন, ধর্মের প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। এই লক্ষ্য অর্জনের জন্য সবসময় প্রস্তুত দেখা যেত। উন্নত মানের জামাতের ছোট ছোট ওদাদার থেকে আরম্ভ করে বড় ওদাদার সবার সাথে সুন্দর ব্যবহার করতেন, সম্মানজনক আচরণ করতেন। জামাতে কোনো কাজ করতে অস্বীকার করতেন না। এক বছর জামাতের মিসালি খাদিমের পুরস্কার পেয়েছেন, ঈশ্বরীয় ব্যক্তিত্ব ছিলেন। যখনই কোনো দায়িত্ব দেওয়া হয় অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং উত্তম ভাবে দায়িত্ব পালনের ব্যাপারে সচেষ্ট হতেন বা চেষ্টা করতেন। জাপান থেকে যাওয়ার পূর্বে নিজেকে ধর্মের খেদমতের জন্য স্থায়ীভাবে পেশনমকুর মনির, যিনি আমাদের জামাতের মোবাইল ব্যবহারে, তিনিও জাপানে ছিলেন। তিনি লিখেছিলেন যে জাফর আহমদ সাহেব যখন জাপানে ছিলেন, আল্লাহ তালা ফজলে জাপানে তিনি ধর্মীয় সেবা এবং খেদমত কোনোভাবে কোনো বাক্য জিন্দগি থেকে কমছিলাম এবং তার কোরবানি এবং ত্যাগ এর দৃষ্টান্ত অনুকরণীয় ছিল। সময়ের কোরবানি, আর্থিক কোরবানিতে সবার জন্য এগিয়েছিলেন। অনারেট মোবাইল ছিলেন, জাপানের সেক্রেটারি মাল, টোকিও জামাতের প্রেসিডেন্ট, খেলাফতের প্রতি ভালোবাসা, নামাজি মনোযোগ, আন্তরিক দোয়া করতেন, চোখ সুশিক্ষিত হয়ে যেত, সাহায্য করতেন, কষ্টের কথা শুনে মানুষের তিনি কাঁদতেন। পরবর্তী নেতা মাহমুদ আহমদ শহীদ, পিতা আকবর আলী সাহেব পরবর্তী শহীদ। শহীদ মরুম নারওয়ালের বদ্যমালির অধিবাসী ছিলেন। তার দাদা হযরত ইনায়াতুল্লাহ সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী ছিলেন, টেলিফোন বিভাগের সাথে সংশ্লিষ্ট ছিলেন। 2008 অবসর গ্রহণ করেন। 35 বছর ধরে লাহোর অবস্থান করছিলেন। শাহাদাতের সময় বয়স ছিল 58 বছর। বাইতুল নূর মডেল টাউনে শাহাদাত বরণ করেন। নামাজে জুমা প্রায় সময় মডেল টাউনে করতেন। ঘটনার দিন মসজিদের হলে তিনি বসেছিলেন, একটা বুলেট কপালে লাগে এবং ঘটনাস্থলে শাহাদত বরণ করেন। তার পরিবারের সদস্যরা বলেন, জামাতের সেবায় অগ্রগামী ছিলেন, বারবার ওয়াকফের সুযোগ হয়েছে, অত্যন্ত কোমল প্রকৃতির অধিকারী এবং সরল মানব ছিলেন, পরিশ্রমী ছিলেন। তার ছেলে কায়সার মাহমুদ তখন ডিউটিতে ছিলেন, তিনি সেই ঘটনায় নিরাপদ ছিলেন। শাহাদতের কয়েকদিন পূর্বে তার স্ত্রীর স্বপ্নে দেখেন যে এক সুন্দর বাগান, যেখানে ঠান্ডা বাতাস এবং নহর সুন্দর প্রাসাদ। মাহমুদ সাহেব আমাকে বলেন, তোমাদের জন্য আমি গৃহ নির্মাণ করেছি, এটি আমার প্রাসাদ, আমি এখানে থাকবো। পুরো প্রাসাদে সৌরভ ছিল, আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন। জনাব শেখ মোহাম্মদ আকরাম পাঠান শহীদ, পিতা শেখ শামসুদ্দিন সাহেব। শহীদ মরমের পিতা সর্বদা চন্দ্রাওয়ালার অধিবাসী ছিলেন। শহীদ মরমের পিতাকে মসীহ মওউদ এবং পরে মুসলিম মওউদ, মুসলিম মওউদ এর খেদমত করার দ্বারা তিনি সুযোগ পেয়েছেন, বয়াতের সুযোগ হয়েছে। তো খলিফা সানির যুগে শহীদ মরমের শ্বশুর খাদের শরীফ সাহেব অধিবাসী, তার বোনের স্বামী ছিলেন জনাব মনির নওয়ার মুরব্বী সিলসিলা, যিনি আজকাল পোল্যান্ডে আছেন। তার তিনি তার ভাঙ্গা ভাগ্নে দারুজিকের গড়িসা হতে শাহাদত বরণ করেন। দারুজিকের মেইন হলে চেয়ারে বসেছিলেন বার্ধক্যের কারণে। তারা তারা বেরোতে পারেনি সন্ত্রাসের গুলির আগে মাথা এবং বুকে এবং শাহাদাত বরণ করিবার কাজ পরিবারের সদস্যরা বলেন দুই তিন মাস থেকে তিনি বলছিলেন যে আমার সময় ঘনে এসেছে কিছুদিন থেকে নীরব থাকতেন তার পুত্রবধূ স্বপ্ন দেখেন রাবাতে আনসারুল্লাহর হল যা তিনি পূর্বে কখনো দেখেনি তিনি বলেন সেখান থেকে তিনটি উপহার পেয়ে নিয়ে আমি লাহোর রওনা হয়েছি সব শহীদদের জানালা সার্বার হলে হয়েছে তবলিগের গভীর আগ্রহে নিকটবর্তী গ্রামে গিয়ে মানুষের ঘরে ঘরে যোগাযোগ করে তবলিগ করতেন বিশেষ করে আলফাজল পকেটে করে নিয়ে যেতেন সিগারেট ধূমপানের বিরুদ্ধে জাহাজ করতেন হাঁটতে হাঁটতে মানুষকে নিষেধ করতেন অন্য কোনো বস্তু দিতেন খাওয়ার জন্য বলতেন এটি খাও কিন্তু ধূমপান ছেড়ে দাও তাহাজ্জুদ করতেন অভ্যাসের কারণে তার বিয়ে হয় অর্থাৎ ইবাদত তাবলীগের কারণে দোয়াগো ছিলেন তাহাজ্জুদ পড়তেন রীতিমতো অনেকের জন্য নাম নিয়ে তিনি দোয়া করতেন রীতিমতো চাঁদা দিতেন বেতন তিনি প্রথমেই সেক্রেটারি মালের বাসায় গিয়ে চাঁদা আদায় করতেন এটি হলো চাঁদা আদায়ের সঠিক রীতি এটি নয় যে অর্থাৎ মানুষ বকায়দার হয়ে গেলে জিজ্ঞেস করা হয় যে বকায়দার হলে হলে চাঁদা দিতে কেন এরা পাল্টা অভিযোগ করে যে সরকারি মাল মনে করেনি তো চাঁদা দিতে পারেনি চাঁদা দেওয়া প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত দায়িত্ব খেলাপর যুগলি বছর তিনি প্রবন্ধ লেখেন এবং প্রথম এ গ্রেড পান পরবর্তী শহীদ মির্জা মনসুর দে পিতার নাম মির্জা সরোয়ার দে মরহুম শহীদ মরহুমের পিতা পিতামহ অমৃতসরের কই জেলার অধিবাসী তার দেখা 1953 এর পূর্বে বয়াত করেন 1985 সনে আহমদিয়াদের জামাতের এক শত্রু তাকে শহীদ করে হত্যা করে তার দেখাকে তার কৃষি পণ্যের দোকান ছিল মৃত্যুর সময় মধ্যেশ এবং মসুল ছিলেন সেক্রেটারি শাহ নাজিম তারিক জজিদ এবং অমমের ডিউটি স্কোয়াড তিনি কাজ করছিলেন বাইতনোর এবং বাইতনোর মডেল টাউনে তিনি শাহাদত বরণ করেন জোমার দেন প্রভাতী মজলিসের কায়েস সাহেব তাকে এই ডিউটির জন্য যেতে বলেন 11টার দিকে স্মরণ করা খাবার কায়েস সাহেব তিনি উত্তরে বলেন কায়েস সাহেব আপনি চিন্তা করবেন না যদি প্রয়োজন পড়ে তাহলে প্রথম বলে আমি আমার বুকে নেব বাইকুন্নর মডেল টাউন চেকিং ডিউটি ছিল মেইন গেটের বাইরে ব্যারিয়ারের কাছে বেড়ার কাছে ছিলেন সদ্দামের নিরাপদ দায়িত্ব ছিল সন্ত্রাসী এসে তার উপর গুলি করে প্রথম গুলি তিনি খেয়েছেন বেশ কয়েকটি বলে লাগার কারণে ঘটনাস্থলে সারা বর্ষ শহীদ মরহুম ঘটনার পূর্বে প্রভাতে ঘরে স্বপ্ন শোনান নানা দিকে মারছে আর আমার পিছনে কালো কুকুর লেগে আছে জামাতের খেদমতকারী এবং খ্রিস্টের মধ্যে প্রেরণা রাখতেন কোমল প্রকৃতির অধিকারী হাসি খুশি থাকতেন পাঁচ বেলা নামাজ রীতিমতো বা জামাত পড়তেন বয়স ছিল 26 বছর স্ত্রীর বয়স 26 বছর ছিল তার বিয়ে তাদের ঘরে সন্তান স্ত্রী অন্তঃসত্ত্বা আজকাল আল্লাহ তাআলা তাকে সুস্থ সুন্দর সবল পুণ্যবান সন্তান দেন তার স্ত্রী এবং মা যেন খুশির দিন দেখেন পরবর্তী শহীদ মিয়াম মনির আহমদ শহীদ পিতা মৌলী আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব ওমর শহীদ মারহুম হযরত আল্লাহ তাআলা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর পৌত্র ছিলেন 11 অক্টোবর 1940 সনে হায়দ্রাবাদ দক্ষিণে নানা মীর মাহমুদ সাহিদ সাহেবের ঘরে জন্ম নেন তার নানা হযরত মীর মাহমুদ সাহিদ সাহেবকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বায়াত নেওয়ার অনুমতি দিয়েছিলেন তার নানার কারণে হায়দ্রাবাদ দক্ষিণে অনেকে যারা তার মরে ছিল আহমদিয়াত গ্রহণ করে বিয়ে পাশ করেন 1962 সনে লাহোর স্থানান্তরিত হন শাহাদতের সময় বয়স ছিল 70 বছর মডেল টোনের বাইতুল নূরে শাহাদত বরণের সৌভাগ্য হয় নামাজে জুমা আদায়ের জন্য প্রত্যেক জুমার দিন প্রায় 12টার সময় ধরেছেন ঘটনার দিন স্বাস্থ্য ভালো না থাকার কারণে প্রায় 1টার দিকে বাইতুল নূরের মডেল টাউনে যান মসজিদের উঠান জাকির নাসের সাহেবের সাথে চেয়ারে উপবিষ্ট ছিলেন আক্রমণের সময় তিনি হলে ঢুকে প্রথম সারিতে বসেন তখন দরজা বন্ধ করার চেষ্টা কালে সন্ত্রাসী বন্দুকের বলে দরজা ঢুকিয়ে দেয় এবং গুলি করে প্রথম বলে তার মাথায় লাগে তিনি ঘটনাস্থলে শাহাদত বরণ করেন প্রায় 10 বছর আল্লাহর পূর্বে তিনি স্বপ্নে দেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে একটা কবর প্রস্তুত করা হয়েছে। জিজ্ঞেস করা হলে বলা হয় যে এটি আপনার কবর, শাহাদাতের পর তাদের বোঝা গেছে সত্যিকার অর্থে এটি তার কবর ছিল। কেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশ থেকে তিনি ছিলেন এবং উভয় শাহাদত ও শাহাদতের ভিতরে সামঞ্জস্য রয়েছে। শাহাদতের পর তার স্বপ্নে দেখেন যে আমার পিতা শহীদ স্বপ্নে আসেন এবং বলেন আমার কক্ষটা সাজিয়ে দাও, ঘরের কামরাটা ঘর তিনি সাজিয়ে দেন এবং বলেন যে কিছুক্ষণ পর কিছু মেহমান আসে, তারা বলে আমরা সেই কামরা দেখতে চাই। শহীদ মরহুমের সন্তান ছেলে নুরুল আমিন বাসের সাহেব বলেন আমার আব্বার সম্পর্ককে বলে যে তার সম্পর্ক তিনি বয়স করেনি, খেলাফত বয়স করেনি, খেলাফত খলিফা সারাসের যুগে তখন বিশেষ খলিফা সারাসের কাছে আসে। তখন হুজুর রহমাহুল্লাহ বড় সিদ্দিকের সাথে বলেন যে তার বয়স মোবারকের দরকার কি, তিনি তো সেই ব্যক্তির পৌত্র, তিনি সর্বপ্রথম বয়স করেছিলেন আর হযরত মাসিম ওদের কাছে বড় প্রিয় ছিল। তখন হযরত মাওলানা আবুল আকাজ আনন্দরী সাহেব তার নিকা পড়ান, তার এক আত্মীয় তার গুণাবলীর কথা বলতে গিয়ে বলেন যে শহীদ মরহুম উত্তম ব্যবহার, গরিবদের সাহায্য করা, আতিথ্যতা, রোগীদের দেখাশোনার গুণাবলী অনেক বেশি ছিল। সিন্ধুতে অবস্থানকালে অনেক দরিদ্র ছেলেমেয়ের বিয়ে এবং দরিদ্র ছাত্রদের পড়াশোনার খরচ বহনের সৌভাগ্য পেয়েছেন। আতিথ্যতার বৈশিষ্ট্য ছিল উন্নত মানের, কোন মেহমান আসে খাবার খাওয়ার ছাড়া যেতে দিতেন না, তার রোগমতো তাহাজ্জুদ করতেন। পরবর্তী শহীদ জনাব ডাক্তার তারেক বশির সাহেব পিতা চৌধুরী ইউসুফ খান সাহেব। শহীদ মরমের পিতা সত্তরগড়ের অধিবাসী আর পিতা বয়াত করেন এবং নিজে আহমদিয়া গ্রহণ করেন তার পিতা। হযরত খলিফা সাদিক রাদিয়াল্লাহু আনহু দেশে জমি নিগরানির জন্য সিন্ধুতে চলে গেলেন। করাচিতে অবস্থান করে শহীদ মরহুমের জন্ম হয় করাচিতে। পরে পরিবার সরকারে স্থানান্তরিত হয়। প্রাথমিক শিক্ষার পর তিনি লাহোরে আসেন, সেখানে এমবিবিএস এর পর অন্যান্য মেডিকেলের অন্যান্য পড়ালেখা করেন। বছর কসুরের হাসপাতালে কারণ সারের সময় নিউ হাসপাতালে এএমএস হিসেবে কাজ করছিলেন। কসুরে তার ক্লিনিক ছিল, শাহাদতের সময় বয়স ছিল 57 বছর। দারুজিতের তিনি শাহাদত বরণ করেন। দারুজিতের মসজিদের মেইন হলে মেহরাবে দারুজিতে বসেছিলেন। বাইরে থেকে আক্রমণের পর যে প্রথম গ্রেনেড মসজিদে নিক্ষেপ করা হয় তাতে তিনি আহত হন এবং সে শাহাদত বরণ করেন। শহীদ মরহুমের স্ত্রী শাহাদতের পূর্বে কয়েকদিন পূর্বে স্বপ্নে দেখেন আকাশে সুন্দর ঘর যা বাতাসে ঝুলছে, তিনি তাতে উঠছেন। এই স্বপ্নে দেখেন যে ভূমিকম্প এবং তুফান এসেছে, বিভিন্ন বস্তু ঘুরছে, আমি তাকে তালাশ করছি কিন্তু পাচ্ছি না। তার পরিবারের সদস্যরা বলেন অত্যন্ত নম্র স্বভাবিক কারোর সাথে উত্তম ব্যবহার করতেন, বাচ্চাদের অনেক আদর বিশেষ করে মেয়েদের রোগীদের সাথে ভালো ব্যবহার করতেন, সবার প্রতি সহানুভূতি এসেছিলেন। তার রহমতি আত্মীয় স্বজন যখন তার শাহাদতের খবর শুনে তাদের তারা রহমতি আত্মীয় যখন শাহাদতের খবর শুনে সে বেহুশ হয়ে যায়। 6 বছর কারো ঘরে ভাড়া ছিলেন, তার ঘরে গিয়ে তিনি ঘরে ভাড়া দিতেন। ঘরের মালিক একবারও আসতে হয়নি। মসিদ মাসের বই বড় আশাগ্রহে প্রতিনিধিগুলো চাঁদা দিতেন। স্ত্রীকে বলতেন প্রত্যেক দিন আর একটা অংশ গরিবদের জন্য বের করতে হবে। আমার কথা রীতিমতো শুনতেন, অনেক সময় বারবার শুনতেন। তার এক ছেলে বিএস পাস করেছেন, হাউস জব করছেন, তিনি এই ঘটনায় আহত হয়েছেন। আল্লাহ তালা এই আহত সন্তান এবং সকল আহতদের পূর্ণ স্বাস্থ্য দান করুন, পূর্ণ এবং শীঘ্রই আর স্বাস্থ্য এবং শীঘ্র আরো প্রদান করুন। জনাব আরশাদ ভাট সাহেব পিতা মাহমুদ আহমদ ভাট, শহীদের পিতা জনাব মাহবুব, শহীদের বড় দাদা আবদুল্লাহ ভাট সাহেব আহমদের গ্রহণ করেছেন। শিয়ালকোট কসরুরের অধিবাসী ছিলেন। তার বড় মনা হলো জান মোহাম্মদ সাহেব রাজিয়াল্লাহ আনহু ডেস্কার অধিবাসী শিয়ালকোটের, হযরত মসিহ মওউদ সাহাবী ছিলেন। তার পিতা এয়ারফোর্সে বিমান বাহিনীতে কাজ চাকরি করতেন, চাকরির জন্য উপলক্ষে বিভিন্ন স্থানে তার বদলি হয়। শহীদ মরম লাহোরে জন্মগ্রহণ করেন, শাহাদত আই কম পাশ করেছেন, শাহাদতের সময় বয়স ছিল 48 বছর। নিজ হালকার আলতারুল্লাহ নায়ক জেইন এবং সেক্রেটারি কারিগরি ডেপুটি হিসাবে সেবা করার সুযোগ পাচ্ছিলেন। বাইকুন্নর মসজিদে শাহাদত বরণ করেন। জুমার দিন তারা তাকে প্রস্তুতি দেন, প্রায় সময় ভাই তাকে সাথে নিয়ে গেছেন, কারণ তার এক পা দুর্বল ছিল। ভাই লেট হলে নিজেই ভ্যানে চলে যেতেন। ঘটনার দিন প্রথম সারিতেই বসেছিলেন। প্রথম আক্রমণে 3-4 বুলেট তার গায়ে লাগে এবং তিনি শাহাদত ঘটনাস্থলে শাহাদত বরণ করেন। তার পরিবারের সদস্যরা বলেন যে শহীদ মরহুম রীতিমতো নামাজ পড়তেন, প্রত্যেক দিন উচ্চস্বরে তেলাওয়াত করতেন। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের কাছে নিজের খারাপ দার প্রতি গভীর ভালোবাসা ছিল। আমাদের অনেক বই পড়েছেন, অনেক দোয়ায় গভীর ভাবে অভ্যস্ত ছিলেন। আল্লাহ তালা তার কত মজা অনুমোদন করা উচিত। শহীদ মোহাম্মদ হোসেন মালী সাহেব পিতা জনাব ইব্রাহিম, শহীদের সম্পর্ক সিয়ালকোটের ঘাটি আলিয়ার সাথে, তার পিতা নিজে আহমদিয়া গ্রহণ করেন, কিছুদিন সিন্ধুতে অবস্থান করেন, 34 বছর ধরে লাহোরে বসবাস করছেন। জামাতের বিভিন্ন স্কুলে পড়াশোনার সুযোগ হয়েছে। শাহাদতের সময় তার বয়স ছিল 68 বছর। বাইকুন্নূর মডেল টাউনের বাইকুন্নূরে কিন্তু শাহাদত বরণ করেন। হানবু বুজুরে কবরস্থান ঘটনার দিন একটা দিকে সাইকেল ঘর থেকে বেরোন, বাইকুন্নূর মসজিদের মেইন হলে প্রথম সারিতে বসেছেন। সন্ত্রাসীদের গুলিতে বাহু এবং পেটে তার বুলেট লাগে এবং মারাত্মক ভাবে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে অপারেশন থিয়েটারে তিনি শাহাদত বরণ করেন। তার স্ত্রী বলেন যে রীতিমতো নামাজ পড়তেন, তাহাজ্জুদ রীতিমতো পড়তেন, প্রত্যেক নেক কাজে উৎসাহ দিগুণ সাথে শুনতেন। এদের ইলেকট্রিশিয়ান ছিলেন, দরিদ্র মানুষের গরিবদের কাজ পছন্দ নিয়ে করতেন। হালকা মসজিদ নিজ তত্ত্বাবধান নির্মাণ করিয়েছেন, আল্লাহ তাআলা তার কদম মর্যাদা উন্নীত করুন। পরবর্তী শহীদ মির্জা মোহাম্মদ আমিন পিতা হাজী আব্দুল করিম সাহেব, পরবর্তী শহীদ শহীদ মরমের পিতা জম্মু কাশ্মীরের অধিবাসী ছিলেন। 1952 সালে তিনি আহমদীয়ত গ্রহণ করেন। জামাত ভক্ত হন। পিতার বয়সের কিছুদিন পর শহীদ মরমও বয়াত করেন। শাহাদতের সময় বয়স ছিল 70 বছর। দারুজিকের মসজিদে তিনি শাহাদত বরণ করেন। প্রায় সময় দারুজিকের মসজিদে জুমার নামাজ পড়তেন। প্রথম সারিতে তিনি গেলেন এবং বুলেটটি লাগার কারণে চরম ভাবে ক্ষতবিক্ষত হন। 3 দিন চিকিৎসারত ছিলেন। 31 মে হাসপাতালে তিনি শাহাদত বরণ করেন। ঘটনার 2 দিন পূর্বে রাতে সাহিত্য ছিলেন, হঠাৎ উভয় হাত উঠি আল্লাহ আকবর বলে বসে যান। অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী এবং নিশুক ছিলেন। জামাতি তাকে উৎসাহ স্বচ্ছায় অংশ নিতেন। জামাতের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি পুরস্কারও পেয়েছেন। পরবর্তী শহীদ মালিক রুবাইর শহীদ পিতা মালিক আব্দুর রশিদ সাহেব, শহীদ মরম ফয়সালাবাদের অধিবাসী ছিলেন। তার দাদা জনাব মালিক আব্দুল মজিদ খান সাহেব হযরত মসীহ মাউদ ইসলামের যুগে আহমদীয়ত গ্রহণ করেন, কিন্তু মসীহ মাউদকে দেখার সুযোগ হয়নি। শহীদ মরহুম ফয়সালাবাদে চাকরি করেন। অবসর গ্রহণের পর ঘটনার প্রায় 1 মাস পূর্বে লাহোর স্থানান্তরিত হন। ফয়সালাবাদে বাইতুল ফজল মসজিদের নির্মাণের ক্ষেত্রে তার পিতার নাম প্রথম সারির লোকদের অন্তর্ভুক্ত ছিল। প্রথম দিকে অন্যান্য হালকায় নামাজ পড়তেন, কিন্তু বাইতুন্নূর মডেল টাউন দেখে আনন্দিত হন, যেখানে আহমদী বড় সংখ্যায় সমবেত হয়। ছেলেকে বলেন আমাকে এখানে এনেও নামাজের জন্য। শাহাদতের সময় বয়স ছিল 68 বছর। বাইতুন্নূর মসজিদে শাহাদত বরণ করে শহীদ মরম প্রধান হলে ছিলেন। ছেলে ছিল অন্য হলে। গোলাগুলির সময় হলের মাঝে গ্রিলের কাছে যাওয়ার সময় বসেন বা তিনি মোবাদিত হন। ছেলে তাকে তালাশ করছিল, তিনি ছেলেকে দেখেন এবং বলেন তুমি কাহা কোথায় শহীদ আছো, যদি কিছু হয় তাহলে আমরা শাহাদত বরণ করবো, ভাইদের সাথে শহীদ বরণ শাহাদত বরণ করবো। তখনই তার মরদ লাগে, মারাত্মক আহতম হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সেখানে শাহাদাত বরণ করেন। আর পরিবারের সদস্যরা বলে নামাজ ছাড়েন, প্রায় সময় দেখতেন মরম বলতেন যদি ক্লান্তির কারণে জাগ্রত না থাকেন, মনোহরের কেউ আমাকে উঠিয়ে দিয়েছে জোর করে। তার যদি ভালো অভ্যাস মধ্যে ছেলে তখন গাড়ি কিনে নসিহত করেন যে আমার সন্তান যে কোন প্রকারের রেডিও বা টেপ রেকর্ডার ডিভিডি প্লেয়ার লাগাবে না, বরং সোভান ব্যবসায়ী করবে। আর তিনি নিজে ওই কাজই করতেন। ছোট ভাই বলেন যে ফুটপাতে বিভিন্ন জায়গায় সেরে বলেন গাড়ির ইন্স্যুরেন্স করাতে হবে। তিনি বলেন ইন্স্যুরেন্স তো করাও, কিন্তু যারা বিমা করে বা ইন্স্যুরেন্স করে যারা দুর্বল, তুমি গাড়ির নাম প্রত্যেক মাসে চাঁদা দাও, কারণ আল্লাহ তালা বেশি হেফাজত করি। এই নির্দেশের উপর ছেলে আমল করে ভালো বক্সিং বক্সার ছিলেন, মানে পুরস্কারও তিনি পেয়েছেন। পরবর্তী শহীদ জনাব চৌধুরী মোহাম্মদ নওয়াজ সাহেব, যিনি চৌধুরী গোলাম রসুল জাজার সন্তান, শহীদ মরমের পিতা পিতামহ ঊষা জাজার সিয়ালকোট এর অধিবাসী ছিলেন। তার ফুফা হযরত চৌধুরী গোলাম মোহাম্মদ লোহার সাহেব রাদিয়াল্লাহু আনহু এবং তার পিতা চৌধুরী শাহ মোহাম্মদ মাহার লোহার মাহার রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগওয়ালের অধিবাসী এবং মসিমদের সাহাবী ছিলেন। তার পিতা এবং তার বড় ভাই হযরত মুসলিমদ রাদিয়াল্লাহু আনহু যুগে আহমদের গ্রহণকারীদেরকে গ্রামে মুনাজিরা করেন তারা, যার ফলশ্রুতিতে তার পরিবার আহমদের গ্রহণকারী বিয়ে বিয়ে পাশ করার পর শিক্ষা বিভাগে যোগ দেন। 1991 সালে প্রধান শিক্ষক হিসাবে কসুরের হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে অংশ গ্রহণ করেন। এরপর 1992 সালে লাহোর স্থানান্তরিত হন এবং অডিটর হিসাবে হালকায় জন্মগ্রহণ করেন। শাহাদাতের সহ বয়স 80 দারুজিকে মসজিদে শাহাদাত বরণ করেন। দারুজিকের মসজিদের সাথে তার বিশেষ ভালোবাসার ছিল। তিনি বলতেন লাহোরে যখন আমি শিক্ষানবিশ ছিলাম, দারুজিকের নির্মাণে সময় আমি ওয়াকার আমল করতাম, তাই দারুজিকের সাথে তার গভীর ভালোবাসা ছিল। ঘটনার দিন নতুন স্যুট এবং নতুন কাপড় পরে তিনি মসজিদে আসেন। প্রায় 1টার দিকে দারুজিকের মেইন হলে চেয়ারে উপবিষ্ট ছিলেন। গ্রেনেড থেকে তিনি শাহাদাত বরণ করেন। পাঁচগুলো তার স্ত্রীর স্বপ্নে দেখেন যে আওয়াজ এসেছে, মোবারক মুবারক হোক আপনার স্বামী জীবিত। তার পরিবারের সদস্যরা বলেন যে অত্যন্ত সৎ ছিলেন, তালেমুল ইসলাম কলেজে ড্রয়িং ছিলেন, নেতা ছিলেন, জামাতের বই পুস্তক ছাড়া অন্যান্য ধরনের বইও তা তিনি সবসময় পাঠ করতেন। পরবর্তী শহীদ হলেন জনাব শেখ মোবাশ্বের শাহেব, পিতা শেখ হামিদ আহমদ সাহেব। শহীদ মরমের পিতা পিতামহ কাদিয়ানের অধিবাসী ছিলেন, রেল বিভাগের পর রাবোয়া স্থানান্তরিত হন। 35 বছর থেকে লাহোরে বসবাস করছিলেন, রাবোয়া থেকে লাহোর চলে যান। তার দাদা জনাব শেখ আব্দুর রহমান সাহেব দ্বিতীয় খেলাফতের যুগে আহমদীয় গ্রহণের সৌভাগ্য লাভ করেন। হযরত মেহের বিবি সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসিহে মওলা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবিয়া ছিলেন। তার নানি শাহাদাতের সময় তার বয়স হল 47 বছর। বায়তুন নূরের শাহাদাতের সৌভাগ্য হয়। বায়তুন নূরের পিছনের হলে তৃতীয় সারিতে বসেছিলেন সন্ত্রাসী যখন আসে তখন দরজা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু একটা বলে তার পেটে লেগে পিছন দিকে ধরিয়ে দেয়। এরপরে গ্রেনেড বিস্ফোরণ হওয়া তখন কান থেকে রক্ত ঝরতে থাকে, পেটে হাত রেখে যদিও আহত ছিলেন। এরপর 2-3 ঘন্টা জীবিত ছিলেন। নিজে হেঁটে অ্যাম্বুলেন্সে যান এবং অ্যাম্বুলেন্স হাসপাতাল যাওয়ার সময় কল করেন। ঘটনার দিন পরিস্থিতি বাজেতে এমন ছিল যে জুমার যাওয়া কঠিন ছিল তার জন্য, কিন্তু আল্লাহ তালা যেহেতু শাহাদাতের পদমর্যাদা দেওয়ার ছিল তাই বায়তুল নূরে পৌঁছেন। শহীদ মরহুম প্রত্যেক জুমায় তার অসুস্থ শ্বশুরকে মসজিদে নিয়ে যেতেন জুমার জন্য। এবার তার স্বাস্থ্য ভালো ছিল না, তিনি বলেন যে আমি এবার জুমা যাব না। তিনি একাই জুমার জন্য চলে যান। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি ওয়ার্কশপে পৌঁছান। এরপর কাছে কর্মস্থলে যান, কাজ করার জন্য সেখানে কাজ আরম্ভ করার পর বিদ্যুতরা সেখানে বাইরে আসার পর ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়। ভাইকে বলেন আমি জমা যাবো, আমাকে নিয়ে যান। এটা বলা হয় যে লোকটি এসে গেছে কাজ করতে পারবে। যাই হোক, তিনি বিদ্যুৎ আসার পর কাজ আরম্ভ করেনি, বরং জমার জন্য জমার জন্য মসজিদে চলে যান। যদি কাজে লেগে যেতেন তাহলে হয়তো সময় কেটে যেত। তার স্ত্রী বলেন যে আমার স্বামী আদর্শ স্বামী ছিলেন, আমার দাম্পত্য জীবন দুই বছর কেটেছে, যৌথ পরিবার ছিল, আমার স্বামী সবার প্রতি ধন্যবাদ, কখনো কাউকে অভিযোগের সুযোগ দেননি, আদর্শ স্বামী ছিলেন। তার সিস্টার ইন ল শাহাদতের পূর্বে তার স্বামী শাহাদতের সপ্তাহে দেখলাম বসের ভাই সাদা গাড়িতে আছেন, যে গাড়ি আকাশে উড়ে যাচ্ছে। তার স্বাগতে দুদিন পর মেয়ে মায়ের মশে বলেন আব্বা দরজা দাঁড়িয়ে মশিয়ে আসেন, জিজ্ঞেস করেন আপনি যে জীবিত, তিনি বললেন আমি ভালো আছি এবং আপনাদের সাথে তোমাদের সাথেই আছি। শহীদ মরহুম অত্যন্ত সাদা ভাটা জীবন যাপন খুব বড় স্নেহশীল, দরিদ্রের প্রতি দয়ালু, সবাইকে ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং বড় জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তালা সমস্ত শহীদদের পদমর্যাদা উন্নীত করুন, তাদের স্ত্রী বাচ্চাদের হেফাজত করুন, হাফিজ এবং নাসের হন, তাদের পিতা মাতা জীবিত, তাদেরকে এই যে বেদনায় ব্যথা মোকাবেলা করার তৌফিক দেন, তাদের নাসলে হেফাজত করুন, ধৈর্যের সাথে তারা যেন পরবর্তী প্রজন্ম ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ তালা তাদের সবাইকে নিয়ে হেফাজত নিয়ে নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر